তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل এর দর্শক বৃন্দ, প্রতিদিনের ন্যায় আবারো রহমত পূর্ণ প্রভাতে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আজও আমরা একটি বিষয়বস্তু নিয়েছি, যে বিষয়ে আমরা আলোচনা শুনবো এবং নাথিয়া ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, শুনবো তার মুখে আপনাদের পছন্দের কিছু কালাম। তো দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। প্রিয় নবী হুজুর একরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এর প্রতি দুরূদ প্রেরণের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম। হ্যাঁ দর্শক, এভাবে অগণিত দুরূদ শরীফের ফজিলত আমরা মাদানী চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা কিন্তু আমরা শুনে আসছি। তো এভাবে আমরা দুরূদ শরীফের কতগুলো ফজিলত শুনলাম, তো দেখে নিই আমরা দুরূদ শরীফের ফজিলতগুলোকে সেভাবে অর্জন করতে পেরেছি কিনা, অর্থাৎ দুরূদ শরীফ পাঠের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠের তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের বিষয় হচ্ছে মিথ্যার দুর্গন্ধ। হ্যাঁ দর্শক, মিথ্যা বলা হারাম এবং মিথ্যা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কাজ, আর এই মিথ্যার মাধ্যমে দুর্গন্ধ শুধু অন্তরই নয়, বাহ্যিক অবস্থাও দুর্গন্ধে পরিণত হয়। কিভাবে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত কোরআন ও হাদিসের আলোকে শুনবো আলোচনা। তার পূর্বে আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করে নিই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, سلام قولا من رب رحيم, وامتاز اليوم أيها المجرمون, ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان, إنه لكم عدو مبين, وأن اعبدوني هذا صراط مستقيم, ولقد أضل منكم جبلا كثيرا, أفلم تكونوا تعقلون, هذه جهنم التي كنتم توعدون, اصلوها اليوم بما كنتم تكفرون, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون, ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون, ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون صدق الله العظيم
ما شاء الله দর্শক বৃন্দ অন্তরের প্রশান্তির একটি হচ্ছে পবিত্র কোরআন আর তিলাওয়াত আমরা যত বেশি করব আমাদের অন্তর তত বেশি আলোকিত হতে থাকবে দর্শক বৃন্দদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন এবং শুকরিয়া আদায় করছি যে যারা আমাদের সঙ্গে এখন অ্যাড আছেন এবং আমি অনুরোধ করব যারাই আমাদের সাথে অ্যাড আছেন অপরাপর ইসলাম তাদেরকে শেয়ার করে দিন তারাও যেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে দর্শকবৃন্দ তো আজ হচ্ছে মিথ্যার দুর্গন্ধ হ্যাঁ দর্শকবৃন্দ শুরুতে আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার ডান দিকেই আছেন মোহাম্মদ মেরাজ আত্তারি মেরাজ আত্তারি ভাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম এবং আমার ডান দিকে আমাদের নাতখা ইসলাম ভাই আছেন মোহাম্মদ আহমদ রাজা আত্তারি আহমদ রাজা আত্তারি ভাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন এবং আমার বাম দিকে আছেন মাশাআল্লাহ আমাদের মুবাল্লিগে দাওয়াতে ইসলামী তো দর্শকবৃন্দ আসুন শুরুতেই আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াতে ইসলামীর কাছে প্রারম্ভে কিছু মিথ্যার বিষয়ে আলোচনা শুনবো এরপর নাতখা ইসলাম ভাইয়ের কাছে যাবো আমরা এবং কালামও শুনবো তো শুরুতে আমি মেরাজ ভাইয়ের কাছে আসব দর্শকদের প্রারম্ভে কিছু মিথ্যার বিষয়ে আলোচনা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তো আলহামদুলিল্লাহ আজ যে রহমতপূর্ণ প্রভাতে যে বিষয়টা নেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন আজ আমাদের সমাজের চতুর্দিকে যদি আমরা মিথ্যার এটা বলা যায় যে মিথ্যার বাজার খুবই গরম আমরা অনেক সময় মাযাল্লাহ এমনও শুনে থাকি কারবারের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে অনেকেই কথা বলে থাকে যে ভাই বর্তমান সময়ে আসলেও মিথ্যা ছাড়া বাঁচা খুবই মুশকিল বা অনেকেইভাবে বলে থাকে যে ভাই যে মিথ্যা ছাড়া কি কর্ম চলে নাকি বিভিন্ন আমাদের এটা আর কি একটা গুনাহের একটা ধারাবাহিকতা আছে আমাদের সমাজের মাঝে চলছে আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদ ফুরকানে হামিদ এর মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা মিথ্যার নিন্দা সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে যেমনটা আল্লাহ পাক ১৭ পারা সূরা হজের ৩০ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান আর এবং বেঁচে থাকো মিথ্যা কথা বলা থেকে তো এর পদটিকার মধ্যে খুব সুন্দর একখানা হাদিসে পাক যা সহি মুসলিম থেকে বর্ণনা করা হয় যে হজরতে সাইদুনা সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ঘরের কোনো একটা ব্যাপারে তার সাথে এক মহিলার কি হলো ঝগড়া হলো সে মিথ্যাভাবে দাবি করতে লাগলো যে আমি এই ঘরের যে জায়গা রয়েছে এটার মালিকের মধ্যে সেও অন্তর্ভুক্ত অথচ সে মিথ্যা এভাবে বলতে লাগলো তখন হযরতে সাইদুনা সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতে লাগলো যে আমি এই জায়গাটাকে দিয়ে দিলাম কারণ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি এক বিঘাত পরিমাণ জায়গা অন্যায়ভাবে দখল করে নেয় তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার গলার মধ্যে ৬০টি জমিনকে শিকল দিয়ে বেঁধে দিবেন অতঃপর তিনি এই বলে দোয়া করতে লাগলো হে আল্লাহ যদি সে মিথ্যুক হয় তবে তাকে অন্ধ বানিয়ে দাও এবং তার কবর ঘরের মধ্যে তার কী করে দাও, তার কবরকে বানিয়ে দাও। রাবি বর্ণনা করে যে সে যখন এই দোয়া করলো, এর কিছুদিনের মধ্যে এর প্রভাব এমন হলো যে আমি দেখতে পেলাম যে ওই মহিলা যিনি মিথ্যা কথা বলেছে সে দেওয়ালে ধরে সে রাস্তা পারাপার হতো, অর্থাৎ সে চোখে দেখতো না। আর এভাবে বলতো যে হযরতে সাইয়্যিদা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এর বরদোয়া আমার হকের পক্ষে কবুল হয়ে গিয়েছে। অতএব এমন হলো সে কয়েকদিন অতিবাহিত করতে না করতেই সে ঘরের থেকে সামনে অগ্রসর হয়ে একটি কূপের মধ্যে, যেটা পানি যেখান থেকে উঠানো হয় ওই কূপের মধ্যে পড়ে যায় আর ওইখানেই তার কবর হয়ে যায়। তো এটা এমন একটি নিন্দনীয় একটি বিষয় যা হাদিসে তৈবার মধ্যে যে মিথ্যুক যারা হয়, যারা মিথ্যা কথা বলে মানুষের অন্যায়ভাবে যারা সম্পদকে গ্রাস করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের লানত। তো আমাদের সদা সর্বদা এই বিষয়গুলো আস আমরা সামান্য সামান্য বিষয় আসলে ইমরান ভাই আস আমাদের সমাজের মধ্যে যে বিষয়গুলি নিয়ে সবচেয়েতে মিথ্যার রচনা বলেন, মানুষকে মিথ্যার দিকে ধাবিত করা, অন্যায়ভাবে যে বিষয়গুলো এগুলো জমি জামা এগুলোর ক্ষেত্রে বেশি বলা হয়,
বড় উৎসাহ করা, উৎসাহ দেয়া হয়,
জি জি,
এমন সিচুয়েশন। আসলে দর্শকবৃন্দ খুবই মানে চিন্তা করার বিষয় এবং খুবই এক অন্তরে ভয় নিয়ে আসার কিন্তু একটি রিওয়ায়েত আমরা শুনেছি, হাদিসে কারিমা শুনেছি। আসলে মিথ্যা থেকে আমাদের বাঁচতে হবে, যদি আমরা মিথ্যাকে নিজের জীবনে সাজিয়ে নিই তাহলে এর শাস্তি দুনিয়া এবং আখেরাতের উভয়টাই কিন্তু আমাদের ভোগ করতে হবে। যাবো আমাদের দ্বিতীয় মুবাল্লিগের কাছে এবং শুনবো কিছু মিথ্যা সম্পর্কে আলোচনা।
আলহামদুলিল্লাহ আজ্জাল্লাহ, আমরা শুনছিলাম মিথ্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে। আমরা প্রায় সময় বলে থাকি সামাজিক ব্যাধি বা সামাজিক ব্যাধি কথার সাথে আমরা অনেকেই পরিচিত। তো মিথ্যাকে বলা হচ্ছে সামাজিক ব্যাধি। এটা এমন এক ব্যাধি যার ভিতরে একবার প্রবেশ করবে না তাকে ছাড়কার করে দেবে, ইভেন তার যে অমূল্য সম্পদ ঈমান আছে সেটা থেকেও তাকে বিচ্যুতি করে দেবে। বলছে যদি কেউ মিথ্যার আশ্রয় নেয় বা মিথ্যা বলতে থাকে একটা সময় সে বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি তো প্রথমেই বলেছিলেন যে মিথ্যা জাহান্নামে নিয়ে যায়, মিথ্যা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটা অংশ, একটা ভয়াবহ রোগ বা ব্যাধি। তো আসলে এই মিথ্যা থেকে আমরা চাইলেও বাঁচতে পারি না এমন একটা সমাজ ব্যবস্থা আজকাল গড়ে উঠেছে। আপনি দেখবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যেটা মেরাজ ভাই বলেছেন, মিথ্যা ঢুকে গিয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলেন, চাকুরির ক্ষেত্রে বলেন, অফিস আদালত বা শিক্ষা, এমন কোনো জায়গা নেই আজকাল মারাদাল্লা এই মিথ্যা নেই। তো এক্স্যাক্টলি ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয় মিথ্যা থেকে বাঁচার জন্য, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা সম্পর্কে কতটুকু আমাদেরকে অবগত করিয়েছেন, আর এই মিথ্যা থেকে বাঁচার জন্য কতটুকু আদেশ আমাদেরকে দিয়েছেন? দেখুন, মিথ্যা যে কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এটা তো অবশ্যই আমরা শুনবো, কিন্তু মিথ্যা থেকে বাঁচলে যে কী অমূল্য সম্পদ পাওয়া যায় সেটাও আমরা শুনবো ইনশাআল্লাহ। এক অমুসলিম ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে উপস্থিত হল এবং আরজ করতে লাগলো যে আমি তো আপনার প্রতি ঈমান আনতে চাই, কিন্তু আমার অনেকগুলো দুর্বলতা আছে, আমার অনেকগুলো দুর্বলতা আছে যা আপনি সাপোর্ট করেন না, আপনার ইসলাম সাপোর্ট করে না, বা আপনি তাদেরকে বা এই অপরাধগুলোকে হারাম বলে আখ্যায়িত করেন, আপনার অনুসারীরাও এগুলোকে হারাম বলে। তো আমার যে দুর্বলতাগুলো আছে তো আমি খুব টেনশানে আছি, বা আমি আদৌ কি আপনার প্রতি ইমান বা আপনার ইসলামের প্রতি ইমান আনতে পারবো কি না টেনশানে আছি, কী করতে পারি আমি? তো উনি বলতে 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 লাগলো যে আমার মদ্যপান করার মারাদাল্লা, কুকর্ম করার, চুরি এবং মিথ্যার প্রতি প্রবল আকর্ষণ, মানে আমি এই গুণাগুলোর সাথে না এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলেছি চাইলেও বের হইতে পারতেছি না, যেমন আপনার কাছে আসলে তো আপনি আমাকে এগুলো থেকে বাঁচতে বলবেন। তো এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যে কোনো একটা মেনে নেব আর ওইটার উপর আমল করব, আর আপনার উপর, আপনার দীন ইসলামের উপর আমি ঈমান আনয়ন করব। যখন এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করা হলো, তো রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন না আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কত সুন্দর হিকমত দিয়ে ওনাকে ধন্য করেছে, তো উনি ওই হিকমত কাজে লাগালেন আর উনিও একটা বিষয় চুজ করলেন, পছন্দ করলেন, আর ওনাকে ওটার প্রতি হুকুম দিলেন যেন আমল করা হয়, সেটা হচ্ছে মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিথ্যা বলা থেকে বিরত থাকার আদেশ দিলেন। পরবর্তী সময়ে সে ওই বিষয়টি গ্রহণ করলো, আর গ্রহণ করে না সে ইমান আনয়ন করলো। পরবর্তী সময়ে সে যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে গেল, যখন তার যে আগের পরিবেশ ছিল বা বন্ধুবান্ধব ছিল তাদের সাথে যখন তার সাক্ষাৎ হলো, তখন তারা তাকে মাহাদাল্লাহ মদ অফার করলো। তখন উনি তো ভাবতে লাগলেন যে আমি তো ইমান আনয়ন করেছি আর আমি তো ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি মিথ্যা বলবো না। আচ্ছা, এখন যদি আমি মদ পান করেই নিই তখন আমাকে তো জিজ্ঞেস করা হবে যে আমি খারাপ কাজ করেছিলাম কি না। তখন যদি আমি মিথ্যে বলি তখন আমার কী হবে? থাক, আমি কী করবো? মদ পান আর করবই না। পরবর্তী সময়ে সে আরেকবার সুযোগ পেল কুকর্ম করার, মাহাদাল্লাহ। তখনও সে আল্লাহ তাআলার দয়ায় ভাবতে লাগলো যে আমি যদি এই কুকর্ম করি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগায় যদি হাজিরি দেই আর যদি আমার কার কার দিকে নেওয়া হয়, আমার কাছ থেকে যদি জিজ্ঞাসিত করা হয় উত্তর আমি কী দিব, আমি তো তখন মিথ্যা বলতে পারবো না কারণ আমি ওয়াদা করেছি। একটা জিনিস এখানে না বললেই না,
জি,
নতুন মুসলিম, সে কিন্তু নতুন মুসলমান হয়েছে, বাস কয়েকদিন হলো সে ইমান আনয়ন করেছে, তার মধ্যে কতটুকু দায়বদ্ধতা, ওয়াদার ব্যাপারে সে কতটুকু সচেষ্ট, এখানে সে মানে দুই নম্বরই করবে না তার কতটুকু চিন্তা। এখানে ভাবলে টবাক লাগে যে আমি আপনি তো মুসলমান, আমার আপনার পিতা দাদা বাস আমাদের পুরো আল মুসলমান, তারপরও আমি আপনি দুই নম্বরই করার সময় না এতটুকু ভাবি না, আল্লাহ আকবার। আর উনি আল্লাহ তাআলার দয়া নিঃসন্দেহে, পরবর্তী সময় যখন উনি চুরি করার এক বিশাল সুযোগ পাইল, সুযোগ পাওয়ার পরে উনি ওইখানেও ভাবতে লাগলো যে আই হায় আমি যদি এখন চুরি করি তখন আমি আল্লাহর সুস্থ সময় দরবারে কী বলবো। পরবর্তী সময়ে সে এই কথা ভেবে ভেবে কোনো ধরনের গুনাহই করেনি, কোনো ধরনের পাপই করেনি, সে টোটালি ওই পাপগুলো থেকে বেঁচে গেল। পরবর্তী সময়ে এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে এসে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো অনেক ভালো কাজ করেছেন, আপনি এমন এক বিষয় আমার উপরে দিয়েছেন, এমন এক বিষয় আপনি পছন্দ করেছেন, এর উপর আমল করতে বলেছেন, যে বিষয়ের উপর আমল করতে গিয়ে আমি সমস্ত গুণা ছেড়ে দিয়েছি।
আর
ওই ব্যক্তি তৎক্ষণাৎ ওই সমস্ত গুণাগুলো থেকে তওবা করে নিলেন আর ওই মিথ্যা থেকে বাঁচার দৃঢ় প্রতিজ্ঞা করলেন। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমতপূর্ণ এলান। মিথ্যা এই মিথ্যাই পারে একজনের ইমানকে ধ্বংস করতে, যদি মিথ্যা থেকে কেউ বাঁচতে পারে বা মিথ্যা থেকে বাঁচার কারণে কেউ হয়তো ইমানও আনয়ন করতে পারে, ইমানের যে অমৃত সুধা আছে সেটা পান করে হয়তো ইসলামের যে রুলস রেগুলেশন আছে এখানে অটুট ধারায় সে হয়তো নিজেকে রাখতে পারে আর কি।
সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, মিথ্যা থেকে বাঁচলে এর বরকত, এর ফজিলত কি আমরা শুনলাম। তো অবশ্যই হয়তো অনেকে উৎসাহিত হয়েছেন যে আসলে মিথ্যা এমন একটি পাপ কাজ যে পাপ কাজের মাধ্যমে অন্যান্য গুনাহের দরজাগুলো খুলে যায়, আর অনেক সময় একটি মিথ্যেকে চাপা দেওয়ার জন্য, লুকায়িত করার জন্য কিন্তু আরও দশটি মিথ্যে অনেক সময় বলে ফেলতে হয়। তো মিথ্যা থেকে যদি আমরা বাঁচি তাহলে অটোমেটিকলি আমরা দেখতে পাবো বিভিন্ন গুনাহ থেকে আমরা আমাদেরকে বাঁচাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যাহের মতো গুনাহগুলো থেকে, অন্যান্য গুনাহগুলো থেকেও আমাদেরকে মাহফুজ রাখুন। তো দর্শকবৃন্দ, অনেক দর্শকরা আমাদেরকে কল করে যাচ্ছেন, মেসেজ দিয়ে যাচ্ছেন এবং কমেন্টে আমাদের সঙ্গে আছেন, সবাইকে আবার শুভেচ্ছা। তো শুনব, আমরা নাতখা ইসলাম ভাই উপস্থিত আছেন, তার মুখে আমরা কালাম শুনব, আসুন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ السلام عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله والسلام عليك يا حبيب الله محبت میں اپنی گما یا الہی نہ پاؤں میں اپنا پتا یا الہی نہ پاؤں میں اپنا پتا یا الہی رہوں مست بے خود میں تیری بلا میں پلا جام ایسا پلایا الہی صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہ ہو 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 حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ اللہ ہو 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 تمی مالک جانو سولے تمی مالک جانو سولے یا اللہ ہو یا اللہ تمی مالک جانو سولے یا اللہ ہو یا اللہ تمی خالق جن و منوبر تمی خالق جن و منوبر یا اللہ ہو یا اللہ اللہ ہو 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہ ہو 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিস তসবিহ শুষ্ক ভেজা জিনিস ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ اللہ 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ক্ষমা করো আত্মা কবির ওগে খোদা ক্ষমা করো আমাদের মওলা দোগাই নবীর ওগে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ আল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়া সাল্লাম।
আল্লাহ তাআলার জিকির অন্তরের অনেক বড় প্রশান্তি এবং উৎফুল্লতার এক ভাব আমাদের মাঝে নিয়ে আসে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি, তিলাওয়াত করি, কালাম শুনি, নাচ শুনি, আমরা আমাদেরকে উৎফুল্ল এবং স্ট্রং করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হামদনাত শোনার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মিথ্যার বিষয়ে। হ্যাঁ দর্শকবৃন্দ, কথায় 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 মিথ্যে যেন আজ আমাদের সমাজে এটার একটি অভ্যাসে পরিণত হয়েছে, ফ্যাশন অনেকে মনে করে, এবং অনেকেই নিজেকে এই মিথ্যার মাঝে শ্রেষ্ঠত্ব দাঁড় করাতে চায়, অনেকেই মিথ্যা বলে কাউকে নিচু দেখাতে চায়, অনেকেই আবার মিথ্যা বলে নিজের দোষ ত্রুটিগুলোকে লুকিয়ে রাখতে চায়। আসলে যদি মানুষ একটু চিন্তা করে, এই মিথ্যা যেন অর্থাৎ যেমন হাদিসে কারিমার মধ্যেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে কিন্তু মিথ্যার ব্যাপারে যদি আমরা শর্ট শর্ট এক কথায় বাক্য দেখি তাহলে কিন্তু এভাবে অনেক হাদিস আমরা পেয়ে যাই, অর্থাৎ সকল আমলকে ধ্বংস করার জন্য মিথ্যাই যথেষ্ট। তো এই কারণে আমরা আমাদেরকে নিজেকে মিথ্যা থেকে বাঁচাই, এবং বাঁচালে কী ফজিলত, আর মিথ্যা বলার শাস্তি কেমন, আর মিথ্যার যে উদাহরণগুলো পূর্বে আমরা কিতাবের মধ্যে পাই সে সম্পর্কেও শুনব। চলুন আবারও মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে যাব, মিরাজ ভাইয়ের কাছে আবারও যাব, শুনব মিথ্যার বিষয়ে।
হযরতে সাইয়েদুল ইমাম আব্দুর রহমান ইবনে জাউজি রহমতুল্লাহি তাআলা বর্ণনা করে যে যখন মুমিন বিনা কারণে মিথ্যা কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ একটি বস্তু বের হয় যা আরশ পর্যন্ত পৌঁছে যায়, আর আরশ বহনকারী ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে, আর তাদের সাথে 80,000 ফেরেশতারা যুক্ত হয়ে তারা একসাথে অভিশাপ করতে থাকে। আল্লাহ, এবং বর্ণনা করা হয় এর কারণে 80টি গুণা তার নামায় আমলে লিখে দেওয়া হয়, আর এর মধ্যে সবচেয়ে কম যে গুণা তা হলো উহুদ পাহাড় সম পরিমাণ। আল্লাহ, এবং বর্ণিত এও রয়েছে যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় যার কারণে ফেরেশতারা তার থেকে দূর হয়ে যায়, কোনো কোনো রাওয়ায়েত মোতাবেক তার থেকে এক মাইল দূরত্ব চলে যায় তার মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে। কিন্তু এখানে একটা চিন্তা করার বিষয় হুজুর, এটা হলো যে আমাদের সমাজ যারা আমরা মিথ্যা অনেক অনেকেই ধারণা হতে পারে যে ভাই আমরা তো মিথ্যার কোনো দুর্গন্ধ আমরা পাই না, এর কারণ কি? খুব সুন্দর কিতাবের মধ্যে এর বর্ণনা করা হয় যেভাবে সুইপার যারা হয়, আপনারা যারা বিভিন্ন ডাস্টবিন পরিষ্কার করে, তারপর যে ময়লাযুক্ত যে কাজ এই কাজগুলো করে, তো এই কাজ যারা করে সবসময় যারা ময়লার স্তূপ ওইখানে যারা থাকে তারা কিন্তু ময়লার দুর্গন্ধ তাদের নাক পর্যন্ত পৌঁছায় না। কেন? তার নাক এটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, সে তখন হ্যাঁ আর কি দীর্ঘদিন এখানে থাকার কারণে। তো আমাদের অবস্থা, আমরা কোথায় কোথায় আজকে দুর্ভাগ্যবশত আমাদের সমাজের মধ্যে, আমি প্রথম যেই বিষয়টা বললাম যে ইমরান ভাই, আমাদের সমাজের মধ্যে এমন কিছু সংখ্যক লোক আছে আমরা অনেক সময় একদম অহেতুক বিষয় যেখানে মিথ্যা আপনার কি করতে হয় না, একদম শুধু শুধু আজ মানুষ মিথ্যার মধ্যে লিপ্ত হয়ে যায়, বাড়ি থেকে বের হইতেছে সে জানে, আবার নিজে মিথ্যা বলে নিজের পরিবারকে আপনার আদেশ দেওয়া ব্যতীত সে এমন প্রশিক্ষণ দেয় যিনি আমার সন্তানও মিথ্যা বলতে বাধ্য হয়। অনেক সময় ছোটো ছোটো সন্তান, এগুলো আশা করা যায় না, যেহেতু আমরা অনেক সময় বিভিন্ন হয়তো আল্লাহ তাআলার দয়ায় বিভিন্ন মসজিদে যাওয়ার মাধ্যমে স্টুডেন্টদের সাথে মোলাকাত করার সৌভাগ্য হয়, অনেক সময় দেখা যায় যে মিথ্যা এটা এমন একটা গুণা, তো অনেকে এটাকে গুণাও মনে করে না। কেন? তারা বাপ মা থেকে শিক্ষা পাওয়া, অনেক সময় দেখা যায় বাপ মা ঘরে থাকা অবস্থায় নিজের স্ত্রীকে দিয়ে ফোন ধরায়, দৌড়ানোর পরে যে বলে দাও সে শুয়ে আছে যে আমি টয়লেটে আসি, অনেক সময় যে ওয়াশরুমে আছে যে চলে গেছে, এই যে বাজারে চলে গেছে, অথচ সে ঘরের মধ্যে শোয়া। যখন এই ব্যবস্থা, যখন এই দৃশ্যগুলা সন্তান দেখে, তখন তার অন্তরে অটোমেটিক এটা সৃষ্টি হয়ে যায় যে হয়তো মনে হয় মিথ্যা তেমন কোনো বড় বিষয় না। দেখবেন পরবর্তীতে এই সন্তানই যখন তাকে স্কুল বা কলেজের কথা বলা হয়, সে দেখবেন বিভিন্ন খেলার মাঠের মধ্যে বৈশা সে অনায়াসে এটা বলতে বাধ্য হয় যে আমি স্কুলের মধ্যে আছি, আমি পড়ালেখার মধ্যে আছি। বাস সে পাওয়া শিক্ষা যখন তার মধ্যে এটা দেখে যে আসলেও এটা বড় কিছু না, চাইলে যে কেউ করতে পারে। অনুরূপভাবে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা নিঃসন্দেহে একটা পবিত্র বস্তু, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে ভয়ানক হাদিসে পাক সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয়। কেন? যারা ব্যবসায়িক যারা হয় তারা, এক তো যারা ব্যবসায়িক আল্লাহ তাআলার দয়ায় কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে, আর অপরদিকে অপর জায়গায় বর্ণনা করা হয় যে ব্যবসায়িকরা অসদ। কেন? অনেক সময় যারা ব্যবসায়িক হয় তারা শপথ ও মিথ্যা বলা ছাড়া, আল্লাহ তাআলার নামে মিথ্যা শপথ করা, মিথ্যা বলা ছাড়া অনেকে কী করে না, ব্যবসা শুরু করবে তো খুব অনায়াসে আপনার এটা বলতে হয় না যে আর কি নিজ থেকেই কসম কাটা বলেন যে ভাই আমার তো এটা একদম আল্লাহর কসম আমার এত টাকা এটা কিনা, আমি তো একদম কোনো লাভ করতে পারবো না, আমি ভাই শুধু আপনার চেহারার দিকে তাকে কি আমি এটা আপনাকে দিয়ে দিতেছি, আপনি ভাই আল্লাহওয়ালা মানুষ, আবার ভাই আপনি আমার একদম গ্রামের লোক, এলে কীভাবে আমি আপনার কাছ থেকে মিথ্যা বলতে পারি? তো এরকম অসংখ্য উদাহরণ আজ আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। আবার অনেকে এইভাবে বললে সেইভাবে রিপ্লাইও দেয় যে ভাই আজকাল কি আর কি মিথ্যা বলা ছাড়া ব্যবসা হয় নাকি। তো কিভাবে সে হালাল এমন একটা পবিত্র বিষয় সে হারামের মধ্যে পরিণত করতেছে? তো আজ আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য উদাহরণ আমাদের সমাজে আছে। তো নিঃসন্দেহে মিথ্যা এমন একটা বিষয় যে আমরা হাদিসে তৈবা শুনলাম যে মিথ্যা এটা কি আপনার গুণা, আর গুণা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর সত্য বলা নিকি, আর নিকি জান্নাতের দিকে নিয়ে যায়। অতএব আমাদের প্রতিটা অবস্থানই সত্যি বলা উচিত, জানি আমরা নিজের পরিবারের মধ্যে অন্তপক্ষে আমাদের যারা পরিবারের মধ্যে যারা আছে আমাদের
সন্তান, একটা বিষয় খেয়াল করলে দেখা যায় যারা চাকরি করে বা কারো অধীনস্থ থাকে, হোক 8 ঘন্টার জন্য 12 ঘন্টার জন্য, সেটা ধরে নেই যে আমি এই ঘন্টার যতক্ষণ আছে আমি তার প্রতি দায়বদ্ধ, এবং সে আমাকে যেটা করাবে যেটা হুকুম দেবে আমি সেটাই করব, এরকম কিন্তু হয়। তো আমি যার মানে সৃষ্টি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রব রয়েছেন, ওনার ব্যাপারটা যদি আমি খেয়াল করি যে উনি তো আমাকে বাস মানে জীবিত যতদিন আছি ততদিন যতগুলো হুকুম দিবে ততদিন ওই হুকুমগুলো আমার মান্য করা উচিত, যেভাবে আমি আমার বস বা আমার অফিসে যিনি আছেন তার হুকুম মান্য করতেছি। তো আজকাল আমাদের এই বিষয়টা মাথায় ঠিকই নিতে পেরেছি, কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজ্জালার হুকুম যে মানতে হবে বসের পাশাপাশি, আল্লাহ তাআলার হুকুম যে মানতে হবে আমার ওই ফ্যামিলি মেম্বারসদের পাশাপাশি, সেটাই তো ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল করিমের 17 পারা সূরা হজের 30 আয়াতে ইরশাদ করেন এভাবে, যার কানজুল ইমানের অনুবাদ, এবং মিথ্যা বলা থেকে বিরত থাকো, কার আদেশ? আল্লাহ আজ্জা ওয়াজ্জালের। তো আমি যদি বসের হুকুম মান্য করতে পারি, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়ায়া কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারি, আমি কেন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকার পরও মিথ্যা থেকে বিরত থাকতে পারি না, বেঁচে থাকতে পারি না? অপর জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা এও ইরশাদ করেন, যার কানজুল ইমান থেকে অনুবাদ, মিথ্যা অপবাদ তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ইমান রাখে না এবং তারাই মিথ্যাবাদী। অর্থাৎ তারা কোনো একটা জায়গায় যখন দায়বদ্ধ হয়, কোনো একটা বিনিময় বলতে তো আমরা টাকা বলছি, তখন তারা তাদের দায়বদ্ধতা খুব প্রপারলি মেনটেন করে, কিন্তু তারা ওই মিথ্যা বা আল্লাহ তাআলার হুকুমের উপর অতটা খেয়াল রাখে না। এই জন্য রাখে না, তারা আল্লাহ তাআলার ওই আয়াত সমূহের উপর কি আনে নাই, ইমান আনে নাই। এটা হচ্ছে তাদের কমজোরি, আর এই কমজোরির কারণে তারা হেজিটেশনে থাকে,
পদটিকার মধ্যে বর্ণনা করা হয় যে এই যে মিথ্যা বলা, এটা মূলত এটা যারা যারা আল্লাহ তাআলার আয়াতের উপর যারা ঈমান রাখে না, এটা বলা হয় যে কাফির যারা, এটা তাদের একটি আলামত হয়ে থাকে মিথ্যা বলা। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমাদের সমাজের মধ্যে আর মিথ্যার সবচেয়ে বড় একটি আপনার যে মন্দ দিক ওলামা ইকরাম এভাবে বর্ণনা করে ইমরান ভাই যে খুব আর কি মিথ্যা, আমরা অনেক সময় এটাকে তো অনেকে সাধারণ মনে করে, আসলে কি আমরা যে ফায়দা অর্জন করার জন্য আমরা মিথ্যা বলি, অনেকে রিজিকের জন্য তো যে আল্লাহ তাআলা আপনার আমার তকদিরের মধ্যে যাই আছে তাই কি, আমরা অনেক সময় মিথ্যা বলার পরেও কাস্টমার আমাদের থেকে চলে যায়, মিথ্যা বলার পরেও ওই কাজটা কি হয় না, আমরা একটা মিথ্যাকে ঢাকার জন্য আরও অনেকগুলো মিথ্যা বলতে হয়, আমরা জানা শর্ত আমরা এই কাজই করে বেড়াই আর এটার মধ্যে অশান্তি হয়ে থাকে। এটা কেমন অশান্তি, খুব চমৎকার কিতাবের মধ্যে একটা ঘটনা যা আপনার চুগুল খুরি এবং মিথ্যার সাথে রিলেটেড একটি ঘটনা, এভাবে বর্ণনা করা হয় যে একটা ব্যবসায়িক লোক ছিল যে দীর্ঘদিন ইনি শাদি করার পরে স্বামী স্ত্রী তারা খুব আপনার সুখ শান্তিতে তাদের দিন অতিবাহিত করছিল। তো কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সে একটি নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা নিল যে আমাদের একটা গোলাম রাখা দরকার বিভিন্ন কাজকাম করার জন্য, জানি আমরা যে আসলে এটা বলার উদ্দেশ্য হলো যে মিথ্যা মানুষকে কোথায় নিয়ে যায়, আজকে যেটা আমরা মনে করি আরে এটা তেমন কোনো বড় বিষয় না, ছেড়ে দাও এটা এই যুগে এটা চলি, তো এটা কেমন একটা বিষয়, নিন্দনীয় একটা বিষয়। তো যখন বলা হলো যে আমরা পরিবারের সুখের জন্য আমরা একটা গোলামকে ক্রয় করে জানি, পরিবারের বিভিন্ন কাজকামগুলো আমরা তার মাধ্যমে করিয়ে নিতে পারি, যখন ওই ব্যবসায়িক লোক তার স্ত্রীর পরামর্শে বাজারে গেল, আপনার অনেক গোলাম দেখলো, এর মধ্যে একটা গোলাম দেখলো যা তার সব কিছু ঠিক আছে, তো ওইখানের যিনি তার মনিব ছিল ছিল বিক্রি করবে, তো সে বলল যে তার কোনো অসুবিধা নেই, তবে একটা অসুবিধা আছে, সে বছরে একবার সে একটু মিথ্যা কথা বলে। তো তখন সে মনে করলো যে বছরে একবার মিথ্যা বলে তাহলে এটা কোনো তেমন কোনো সমস্যা না, ঠিক আছে আমরা কবুল নিয়ে আসছে। তো কয়েকদিন অতিবাহিত হয়েছে, যখন বছর যার মূল অংশটা এমন, তো যখন বছর একদম পূর্ণ তার মিথ্যা বলার সময় চলে আসতেছে, তো এমন সময় সে ওই ব্যবসায়ীকে যিনি স্ত্রী তাকে কুপরামর্শ মিথ্যা এভাবে সে রচনা করতে লাগলো যে আমি আজ কয়েকদিন যাবত আমি এটা উপলব্ধি করছি যে আপনার স্বামী আপনাকে তেমন কি করতেছে না, সে আপনাকে আর কি যে ভালোবাসা হ্যাঁ কেয়ার করতেছে না, আপনার খেয়াল রাখতেছে, আমার মনে হয় সে অন্য কোনো কি নারীর অর্থাৎ হ্যাঁ আর কি। তো সে এই কথা বলার পরে সে একটু চিন্তিত হলো, যদি মহিলা মানুষ তার সুখ অন্য জনই ছিনিয়ে নিবে, তখন বললো যে এটার করণীয় কী আছে, তো বললো যে এটার করণীয় এটাই যে সে যখন কি রাতে যখন ঘুমায় তার গলার কণ্ঠনারীর মধ্যে থেকে একটা পশমকে কী করতে হবে ছিঁড়ে রাখতে হবে, জানি এটা কি আমি এমন একজনের কথা আমি জানি সে যদি এটাতে দম করে তাহলে কি হয়ে যাবে, সে আপনার জন্য আবার পুনরায় কি হয়ে যাবে দেওয়ানো হবে, সে আপনাকে পুনরায় আবার ভালোবাসবে। তখন সে মহিলা মানুষ অল্পতেই বুঝে যায়, তখন বলল যে আমি এই করুন কীভাবে বলবো, বললো যে এটার জন্য আমি প্রস্তুত আছি, আমি আপনাকে রাতে খুঁড়ে এনে দিব, যখন সে গভীর ঘুমে কি হয়ে যাবে বিবর মগ্ন হয়ে যাবে তখন আপনি কণ্ঠনালী থেকে একটা চুল রেখে দিবেন এই খুঁড় দ্বারা। তো পরামর্শ তাকে দিল, সে পরামর্শ অনুযায়ী একদম পুরো সিদ্ধান্ত নিল যে আজ রাতেই কি এরূপ করব। তো অনুরূপভাবে যে ওই মিথ্যুক সে আবার ওই ব্যবসায়ী তার স্বামীর নিকট গেল আর বলতে লাগলো যে আমি আজ কিছুদিন যাবত এটা উপলব্ধি করছি যে আপনার স্ত্রী আপনার ঠিকভাবে খেয়াল রাখা বা এগুলোর ব্যাপারে খুব একটু বেখেয়াল, সে মনে হয় অন্য কোনো পুরুষের কী আছে, সে হয়তো অন্য কাউকে চায় এমন বিষয়। তখন সেও যেহেতু তাকে ওই গোলামকে ধীরে ধীরে বিশ্বাস করে নিল, তখন বলতে হলো যে এটা তোমার কাছে কী প্রমাণ আছে, তো তখন বললো যদি অপ্রমাণ করাতে হয় আজ রাত আপনি কী করবেন না, তার নিকট ঘুমানের ভাঙ ধরে খুব অর্থাৎ এমন মনে হবে যে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনি ঘুমাবেন না। তো যখন এই তার মাধ্যমে এই সিদ্ধান্ত পুরো অটল হয়ে গেল, রাত্রে যখন স্বামী স্ত্রী একসাথে আরাম করতে গেল, তো সে ঘুমের ভাঙ ধরে একদম ঘুমিয়ে গেল, আর তার স্ত্রী যখন গভীর ঘুমে মগ্ন হয়ে গেল সে ভাবতে লাগলো, তখন খুঁড় বের করে যখন তার কণ্ঠনালীর নিকট আসছে তখন সে চোখ খুলে ওই তার হাত থেকে নিয়ে তার গলার মধ্যে লাগাই দিছে, আর সাথে সাথে তার স্ত্রী ওইখানে কি হয়ে যায় হত্যা হয়ে যায়। এরপরে যখন এই বিচারটা একদম আপনার কি বাদশার দরবার পর্যন্ত পৌঁছে যায় তখন তাকে সুলেচারণের কি দেয় বাদশাহ অনুমোদে তাকে কি শুলে চড়ানো হোক। তো দেখেন একটা সামান্য মিথ্যা বলা, যে আমরা আজকে মনে করতেছি যে আসলে না এটা তো তেমন কোনো বড় বিষয় না ভাই, এরকম একটা মিথ্যার কারণে কত পরিবার আছে আমাদের সমাজের মধ্যে, এরকম দেখবেন অনেক আমাদের সমাজের মধ্যে কূটনামীর লোক এরকম দেখা যায় যারা বিভিন্ন আর কি ওয়ে খুঁজে যে পরিবার কী কীভাবে ধ্বংসের মধ্যে। একটা কথা, অনেকের পরিবার ধ্বংস করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক লেগে যায়, শুধু একটা বিষয় মিথ্যা, শুধু একটা খোঁচা মেরে একটা কথা বলে দিলে যে সে তো অন্যজনের সাথে সম্পর্ক করে। আমরা অনেক সময় এমন বেকুব হয়ে যাই যে এই আল্লাহ তাআলার পানা তো নিঃসন্দেহে মিথ্যা, মারাত্মক বিষয়, মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়া ও আখিরাত উভয় জানে ধ্বংস হয়ে যায় এই মিথ্যার কারণে। আমাদের প্রত্যেকেরই উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আসলে কিভাবে একটি পরিবার ধ্বংস হয়ে গেল একটি মিথ্যেকে অনুসরণ করতে গিয়ে। তো দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের নিজেদেরকে, পরিবারকে, সমাজকে মিথ্যা থেকে পবিত্র করতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে যে অরাজকতা, বিভিন্ন ধরনের সমস্যা, পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা, বিভিন্ন ধরনের যে পেরেশানিগুলো আসে, এগুলো কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে। আসুন আমরা নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে মিথ্যা থেকে বাঁচানোর চেষ্টা করতে। এজন্য আমাদেরকে দিতে হবে নেকের দাওয়াত। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ দাওয়াতে ইসলামী আপনাদের, আমাদের এই মিথ্যা থেকে বাঁচার, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দিচ্ছে। আমরাও যদি অপরাপর ইসলাম ভাইদেরকে এভাবে নেকির দাওয়াত দিই, অচিরেই আমাদের পরিবার থেকে, সমাজ থেকে এই রোগগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক দর্শকরা আমাদের সঙ্গেই আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকবৃন্দ আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছেন, অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আবু নাসির ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ থাকার জন্য। ইকরাম হুসাইন ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। জাহিদুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। আব্দুর রহমান ভাই আমাদের সঙ্গে আছেন, আব্দুর রহিম ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর আমাদের সাথে আছেন বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ইসলামী বোনরাও আছেন। এরপর মোহাম্মদ মুন্না ভাই আমাদের সঙ্গে আছেন, মাশা আল্লাহ। মোহাম্মদ গুলামী ইয়াসিন ভাই আমাদের সঙ্গে আছেন, বুলবুর রহমান ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর আমাদের সঙ্গে মোহাম্মদ হুসাইন ভাই আছেন, সৈয়দ রাহাত রাজা আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, তারপর রাতুল হাসান ভাই আমাদের সঙ্গে আছেন, আরিফ আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আরিফ ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ মিনহাজ ভাই আমাদের সঙ্গে আছেন, কাজী রফিক রেহান ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর বিনতে মনির হোসেন আমাদের সঙ্গে আছেন, কাজী রফিক আমাদের সঙ্গে আছেন। এভাবে বিভিন্ন ইসলামী ভাই এবং ইসলামী বোনরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, সবাইকে অভিনন্দন, স্বাগতম। আপনারা অপরাপর ইসলাম ভাইদেরকেও শেয়ার করে দিন, তারাও যেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। তো দর্শকবৃন্দ, অনেকেই বিভিন্ন জায়গা থেকে কল করছেন, কিছু কল অনুষ্ঠান নেব আমাদের কাছে। দর্শক কি জানতে চাইছেন, কি শুনতে চাইছেন, আসুন। জি কল।
আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, হবিগঞ্জ থেকে বলছি।
পরবর্তী কল
মোহাম্মদ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, জীবন হবে কি তোমার দিদা।
মাশাআল্লাহ, আমাদের সঙ্গে আছেন আমাদের আহমদ রেজা ভাই, অবশ্যই তার মুখে শুনবো, সঙ্গেই থাকুন জি। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান খুব সুন্দর লাগে দেখতেছি।
মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন জি। পরবর্তী কল।
আমি নীলফামারী থেকে বলতেছি, অমিন। আমি একটু নাতের আসর শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো, ওগো আমার প্রিয় নবী।
মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব জি। পরবর্তী কল।
আমার নাম হাজী মোহাম্মদ ফারুক হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। মাদানী চ্যানেলটা দেখতে খুবই, কথাগুলো ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে।
মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আমাদের সঙ্গেই থাকুন, আর এভাবে এই সুন্দর সুন্দর কথাগুলোকেও অপর অপর ইসলামীদের কাছেও পৌঁছে দিন। জি, পরবর্তী কল। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, কল নিলাম। দর্শকবৃন্দ অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে কল করে যাচ্ছেন। আসলে মাদন চ্যানেলের মাধ্যমে আমরা এত গুরুত্বপূর্ণ এবং এখন সমসাময়িক যে বিষয় সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি, সে সম্পর্কে কিন্তু আমরা প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মাধ্যমে শিখতে পারছি। তো সবার কাছে অনুরোধ থাকবে আমরা নিয়মিত এই চ্যানেলটিকে দেখি, তাহলে দর্শকবৃন্দ আমরা ইলমে দিন অর্জন করতে পারবো এবং নিজের জীবনকে সেই সুন্দরভাবে ইসলামের সেই দিক নির্দেশনায় প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের পথে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মাদানী মহলের এই সুবাস নেয়ার তৌফিক দান। তো দর্শকবৃন্দ, অনেকে আমাদের কাছে কালাম শুনতে চেয়েছেন, আমরা যাব আহমদ রেজা ভাইয়ের কাছে এবং শুনব পছন্দের কালামগুলো।
মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা, মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা, একদিন আমি যাব ডাকলে শাহে মদিনা, একদিন আমি যাব ডাকলে শাহে মদিনা, মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা, আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা, আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা, একদিন যাব মদিনা, প্রিয় নবীর করুণা, একদিন যাব মদিনা, মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা, তোমার বিরহে কাঁদি আমি একা নিরালা, তোমার বিরহে কাঁদি আমি একা নিরালা, কত সুন্দর তুমি সোনার মদিনা, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা, মন চায় যেতে দেখব সোনার মদিনা, তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে, তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে, কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা, যেতে মদিনা দেখব সোনার মদিনা, হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে, হাজিদের কাফে যেতে মদিনা দেখব সোনার মদিনা, একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা, মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা।
মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মিথ্যার বিষয়ে। আসলে মিথ্যা এমন একটি গুনাহ, এমন একটি অপকর্ম যে মানুষকে আর মানুষের মতো রাখে না, যেন তাকে জাহান্নামে যখন এই মিথ্যার কারণে শাস্তি দেয়া হবে তার এই মানুষ আকৃতিকেও পরিবর্তন করে দেয়া হবে। যেমন মশহুর বুজুর্গ হযরত হাতিম আসম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আমাদের কাছে এই বাণী পৌঁছেছে যে মিথ্যুক দোজখে কুকুরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আকবার। দর্শকবৃন্দ, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? দোজখে এক তো তাকে দোজখে নিক্ষেপ করা হবে, দ্বিতীয়ত তার এই মানুষ আকৃতিকেও পরিবর্তন করে দেয়া হবে। আমরা যারা আজ নিজেদের মাঝে এই মিথ্যাকে একটি অভ্যাস বা ফ্যাশন বা যাই বলি না কেন, যেভাবেই সাজিয়ে রেখেছি, এটা কি আমাদের ধ্বংসের কারণ নয়, আমাদের পতনের কারণ নয়? দর্শকবৃন্দ, আখিরাতের কথা তো আছেই, দুনিয়াতেও যদি আমরা বিভিন্ন দিকে তাকাই, বিভিন্ন দৃষ্টিকোণে দেখি, তাহলে মিথ্যা কিন্তু মিথ্যা বলার কারণে সে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, ছোট হচ্ছে, এমনকি নিজের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, বিভিন্ন জায়গায় সে অপমানিত হচ্ছে শুধুমাত্র এই মিথ্যে বলার কারণে। এবং মিথ্যে দুনিয়াতেও যেভাবে তাকে লাঞ্ছিত অপমানিত করে যাচ্ছে, আখেরাতে তো এর শাস্তি ভয়াবহ আছে। আমাদের ভয় করা উচিত এই রিওয়ায়েত থেকে। এই রিওয়ায়েতের মধ্যে কত স্পষ্টভাবে মিথ্যুক জাহান্নামে কুকুরের আকৃতিতে হবে, আল্লাহু আকবার। এ থেকে আমরা নিজেদেরকে ভয়ে রাখি, আমরা মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করি। মিথ্যা থেকে যদি না বাঁচি তাহলে এভাবে অসংখ্য রিওয়ায়তে যে মিথ্যা বলার কারণে মিথ্যেবাদীর যে শাস্তি রয়েছে তা কিন্তু একজন মিথ্যেবাদীকেই দেয়া হবে। তো আসুন দর্শকবৃন্দ আরও কিছু আলোচনা শুনব।
একজন মিথ্যকের দুনিয়াতেও বিভিন্ন ধরনের শাস্তি হয়।
জি,
আসলে কেউ তো পার পাবে না, অবশ্যই সবাইকে সবার যে উপযুক্ত পরিণতি আছে সেটাকে ভোগ করতে হবে। তো এক চোর, সে তার আপন চাচাতো ভাইয়ের সম্পত্তিকে চুরি করে নিজের করে নিল। নিজের করার পরে তার ভাই, চাচাতো ভাই, ওই সম্পদকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তার কাছে পেলেন। পাওয়ার পরে বলতে লাগলেন যে এই সম্পদগুলো তো আমার। তো ওই চোর, আরব শরীফের ঘটনা, ওই চোর ওই সম্পত্তিকে নিয়ে কাবার সামনে চলে গেলেন আর ওই অবস্থায় ওনাকে পেলেন। পরবর্তী সময়ে সে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে কসম করে বলতে লাগলো যে এটা আমার সম্পদ।
আল্লাহ,
একে তো সে চুরি করেছে, দ্বিতীয় সে মিথ্যে বলছে, আবার কসম কাটছে। কসমের ব্যাপারে যে মিরাজ ভাই কত সুন্দর বলেছিলেন। তো পরবর্তী সময়ে যিনি এই সম্পদের মালিক, ওই চাচাতো ভাই, মাকামে ইব্রাহিম ও রুকনি ইয়ামিনির যে মধ্যবর্তী জায়গা আছে সেখানে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়নি, সাথে সাথে ওই ব্যক্তি পাগল হয়ে গেল। আর পাগল হয়ে এলো পাতাড়ি, চিৎকার, চেঁচুমেচি, বিভিন্ন ধরনের বাজে কোলাহল করতে লাগলো আর বলতে লাগলো, হায় আমার কি হলো, হায় আমার সম্পদ, হায় আমার চাচাতো ভাই আমার কি করে ফেলল। এভাবে সে বলতে লাগলো। ওই যুগটা ছিল আমার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সময়কার ঘটনা আর কি। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট ওই ব্যক্তি পৌঁছালো। পরবর্তী সময়ে তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনলেন এবং ওই সম্পদকে একত্রিত করলেন, এই সব কিছুর দেখভাল করার জন্য ব্যবস্থা নিলেন। তো যিনি এই সম্পদের মালিক ছিলেন ওই মালিককেও আনা হলো। সব কিছুর প্রমাণ পাওয়ার পরে ওই মালিককে কী করা হলো, ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হলো। পরবর্তী সময় ওই পাগল যে চোর ছিল, যে মিথ্যুক ছিল, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে সে পাহাড়ে চলে যায়। পরবর্তী সময় সে পাহাড় থেকে পড়ে সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে। আর ওই তার লাশ, যে মৃতদেহ ছিল, একটা জঙ্গলের বিভিন্ন জন্তু জানোয়ার খেয়ে ফেলে। এই হচ্ছে মিথ্যুক, এই হচ্ছে চোর, যারা আছে, যারা আল্লাহ তাআলার আযাবকে ভয় করে না, আল্লাহ তাআলার আযাবের কথা শুনেও তারা পরোয়া করে না, বারবার বারবার একই ধরনের ভুল যারা করতে থাকে না, তাদেরই হচ্ছে পরিণতি। আচ্ছা, এখন আমি এই ঘটনার আগে কেন আনলাম, এর আগে আরেকটা ঘটনা ছিল, সেটা হচ্ছে মৃত্যুবরণ করার পরে। বাস্তব ঘটনাগুলোকে অনেকে মানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, অনেকে বলে যে আরে মরলে যা হইবে আস্তাগফিরুল্লাহ, হইব না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মদিনার তাজেদার ছিলেন, কতক্ষণ আগে আহমদ রেজা ভাইয়ের কণ্ঠে শুনছিলাম মদিনায় মুনাব্বারার, মদিনার মাটির, মদিনার তাজকারা। তো মদিনার সরদার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যুগে দেখলেন যে কোনো এক ব্যক্তি এসে তাকে আহ্বান করলেন যে হুজুর চলেন, এরকম। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির সাথে চলতে লাগলেন। পরবর্তী সময়ে দুজন ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এর মাঝে একজন লোক এমন ছিল যার হাতে লোহাকে পেটানোর মতো, পেরেককে মারার মতো একটা যন্ত্র ছিল, আবার তা বের করার মতো কি ওরকম ছিল, এক ধরনের হাতুড়ি আছে, মারা যায় আবার লোহাটাকে বেরও করা যায়, দুটা সিস্টেম থাকে।
জি,
তো ওই লোক দুজনের মাঝে একজন বসা ছিল আর একজন দাঁড়ানো ছিল যার হাতে ওই যন্ত্র ছিল। তো তিনি ওই বসে থাকা লোককে, ওনার যে চোয়াল ছিল, চোয়ালের ভিতর দিয়ে ওই পেরেটকে মারতে লাগলো আর তার মাথার পিছন দিক থেকে ওই পেরেট বাস বের হয়ে যেত, আবার ওই পেরেটকে টান দিয়ে আনা হতো, আবার সেই জায়গা চোয়াল কি হয়ে যেত, আগের মতো হয়ে যেত। এভাবে সে আঘাত করতেই লাগলো, করতেই লাগলো। পরবর্তী সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এর ঘটনা কি। পরবর্তী সময়ে ওই লোক বলতে থাকে যে এই লোক মিথ্যেবাদী ছিল, দুনিয়াতে মিথ্যে কথা বলতো, যার কারণে সে কিয়ামত পর্যন্ত এই শাস্তি পাবে, তাকে এইভাবে চোয়ালের ভিতর দিয়ে পেরেত মারা হবে, তার মাথাকে দ্বিখণ্ডিত করা হবে, মাথা বাস চৌচির হয়ে যাবে। আল্লাহ, তো এইভাবে সে শাস্তি পেতেই থাকবে, পেতেই থাকবে। তো এখন আমি আপনি যদি একটু অনুভব করি যে কেউ আমার চোয়ালকে টান দিয়ে ফাঁকা করে নিল বা ওইখানে আঘাত করলো লোহা দিয়ে, পেরেট দিয়ে, আবার আমার মাথা ছিদ্র হয়ে গেল, চৌচির হয়ে গেল, আবার একত্রিত হলো, আবার সেই শাস্তি আমি পেতে লাগলাম, কতক্ষণ আমি এই সাজা ভোগ করতে পারবো, বা এর ক্ষমতাই বা আমার কতটুকু আছে ভোগ করার মতো, যদি আমি আপনি এই হাদিসি কারিমাগুলো, এই বাস্তব ঘটনাগুলোকে আমি আপনি আমার আপনার দিলের তুলিতে যদি অঙ্কন করে রাখতে পারে, তো অবশ্যই আমার ভিতরে একটা ভয় কাজ করবে, আর ওই ভয় আমাকে ওই গুনাহ থেকে হয়তো বাঁচাতে পারবে। আপনি বলেছিলেন যে বেশ কিছু হাদিসি কারিমা আছে মিথ্যা সম্পর্কে। মুসলিম শরীফের এক হাদিসি কারিমা এসেছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইশাদ করেন, সত্য বলা নেকি এবং নেকি জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা বলা গুনাহ এবং গুনাহ দোজখে নিয়ে যায়।
আল্লাহ আল্লাহ।
এও ইরশাদ হয়েছে যা বুখারী শরীফে রেওয়ায়েতে এসেছে যে নিশ্চয়ই সত্যবাদী তা নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতের দিকে, আর নিশ্চয়ই বান্দা সত্য বলতে থাকে এমনকি আল্লাহ তাআলার নিকট সে সিদ্দিক অর্থাৎ অধিক সত্যবাদী হয়ে যায়, আর মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়, আর নিশ্চয়ই বান্দা মিথ্যে বলার কারণে এমনকি আল্লাহ তাআলার নিকট সে কাজ্জাব অর্থাৎ অত্যাধিক মিথ্যাবাদী হয়ে যায়। তো আমার স্রষ্টা যিনি আমাকে সব কিছু দিচ্ছেন, আমার যখন যা লাগছে, আমার সন্তান অসুস্থ হয়ে যায়, আমি বিভিন্ন প্যারায় পড়ে যাই, আবার এটা সমাধান হয়ে যায়, এমন এমন সমস্যা আছে লাখ কোটি টাকা দিয়ে সেটা সমাধান আমি পাই না, বাট আনফর্চুনেটলি হোক বা ফর্চুনেটলি সেটা সমাধান আমি পেয়ে যাই। এটা কোত্থেকে আসে, কে দিচ্ছে এই সব কিছু? তো যে স্রষ্টা আমাকে এত কিছু দিচ্ছে, সেই স্রষ্টা যদি আমাকে মিথ্যেবাদী বলে আখ্যায়িত করে আমার কি অবস্থা হবে? আজকে আমি হয়তো সমাজে একটা বাহ বা পাওয়ার জন্য, আমার অবস্থানকে দৃঢ় করার জন্য, আমার শান সৌগতকে বাড়ানোর জন্য এক একটা ডিগ্রি এক একটা টাইটেল আমি ব্যবহার করছি যার যোগ্যতা আমার নেই, এইভাবে কিন্তু আমি মিথ্যেবাদীদের অন্তর্ভুক্ত হচ্ছি। অনেক অনেক এমন আছে সে হয়তো MBBS না লাগাচ্ছে, অনেক এমন আছে সে মুফতি না, মুফতি হওয়ার যোগ্যতা রাখে না সে লাগাচ্ছে, অনেকে বাস আস্তাগফিরুল্লাহ আরও কত কিছু, অনেকে এরকম মসনাদে বসে আছে যে তার কথা সবাই মান্য করবে, ওই ক্যাটাগরির পার্সনও মিথ্যে বলছে, তাদের দিলে জায়গা করে নিচ্ছে, তার অন্ধ তার ভক্তবৃন্দদের অন্ধ যে ভালোবাসাটা আছে না সেটাকে সে পুঁজি করে বিভিন্নভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো এই মিথ্যে নিঃসন্দেহে সমাজকে একজন ব্যক্তিকে একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তো যদি আজকে আমি এখান থেকে বের হয়ে আসতে না পারি, হয়তো আমি ধ্বংস হব, আমার সাথে সাথে আমার পুরো পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংস হয়েছে, সেই জন্য আমাকে ভয় করা উচিত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যে বলা থেকে এবং মিথ্যে পরিবার থেকে সমাজ থেকে দূর করার তৌফিক দান করুক। জি মিরাজ ভাই, এই বিষয়ে কি বল?
আরেকটা বিষয় আসলে তুলে ধরবো, এটা হলো যে অনেকে বন্ধু মহলে আসছে, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ইয়াং বা যুবক যারা আছে তাদের অনেক বড় একটা সংখ্যা, তারা অনেক সময় বন্ধু মহলের মধ্যে হোক মানুষকে মিথ্যা বলে হাসানোর যে একটা, এখন এটা বর্তমানে চলতেছে, আমরা যদি দেখি যে আপনার মোবাইলে ইউটিউবের মধ্যে হোক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্থানে আপনার এখন ছোট ছোট ভিডিও মিথ্যা ফানি ভিডিও করে কি মানুষকে হাসানো হয়, এর ব্যাপারে
বিনোদনকে তারা মিথ্যে এসে নিয়ে,
কত সুন্দর ইসলামিক বিনোদন আছে না,
যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধ্বংস তারই জন্য যে কথা বললে মিথ্যা বলে, আর এর জন্যই যে মানুষকে হাসায় তার জন্যই ধ্বংস, তার জন্যই ধ্বংস। অপর এক হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, বান্দা কথা বলে এবং শুধুমাত্র এর জন্যই বলে যে মানুষ হাসবে, আর এই কারণে সে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করা হবে যা আকাশ ও জমিনের মাঝে দূরত্ব রয়েছে, এর চেয়েও বেশি, যা তার জিহ্বার কারণে এর ভুল ব্যবহারের কারণে হয়ে থাকবে। আল্লাহু আকবার। তো আজ আমাদের যুবকের অনেক বড় একটা সংখ্যা মানুষকে মিথ্যা বলার, আপনার হাসার একটা আমাদের সমাজে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আজকে বিভিন্ন জায়গায় আমরা এইভাবে মানুষকে বিনোদন দেওয়ার জন্য অনায়াসে আমরা মিথ্যা বলে থাকি, কিন্তু কি মনে করি না, অর্থাৎ মানুষকে হাসি, আবার অনেকে এটাও মনে করে হয়তো এটা তো মানুষ খুশি হইতেছে।
মিরাজ ভাইয়ের এখানে কথা একটু একটা বিষয় অ্যাড করব, যে দর্শকবৃন্দ এখানে খেয়াল করার একটি বিষয় বলা হয়েছে, যারা মুখের ভুল ব্যবহার করে সেটা হোক মিথ্যে কিংবা মিথ্যে না হোক, উভয় অবস্থায় এটার ভুল ব্যবহার মানে মিথ্যার ক্যাটাগরিতে পড়ুক কিংবা না পড়ুক, গুনাহ হোক কিংবা না হোক, আমরা তো ভুল কাজে নিজের জবানকে নিজের মুখকে ব্যবহার করতে পারি, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।
অবশ্যই, যেহেতু আসলে প্রতিটা জ্ঞানী মানুষের এটাই চিন্তাভাবনা রাখা উচিত। আমির আহলে সুন্নাহ যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, খুব চমৎকার একটি লফজের মাধ্যমে প্রায় সময় বলে থাকে, পেহলে তো লো বাত মে বলো, যে আসলে আমি মুমিন, আমার এই বিষয়ে অবশ্যই চিন্তা রাখা দরকার যে আমি কি বলবো। কেননা জিব্বায়ের আগে হলো আকল, কেননা আমরা অনেক সময় ভেবে কথা বলি, এটি জ্ঞানী মানুষের আলামত। আজকে আমরা অনেক সময় মুখ থেকে যা আসে তা বলে দিই, আর এর কারণে অনেক সময় দেখবেন জিব্বা এটা এমন একটা বস্তু। সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলার একটি কল এইভাবে বর্ণনা করা হয় যে তরবারির আঘাত কোনো না কোনো দিন এটা কী হয়ে যায়, নিঃশ্বাস মুছে যায়। কিন্তু আমরা যে মানুষকে জবানের ভুল ব্যবহার দ্বারা মানুষকে কষ্ট দেই, তো মানুষ কিন্তু অনেক মানুষ মারা যায় আমাদের সমাজের মধ্যে। এমনও লোক আছে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হয়তো এই বিষয়ে তারা একমত হবে, তারা আজকে দুনিয়াতে নাই, কেউ 30 বছর 40 বছর অতিবাহিত হয়ে গেছে, তখন যখনই তার কথা স্মরণে আসে তখন বলে, আরে অমুক আমাকে একটা কথা বলছিল। হোক তা ভালো দিক থেকে বা মন্দ দিক থেকে, সেটা ধারণা করতে পারে যে অমুক একটা কথা বলছিল আমার আজও মনে আছে, কিন্তু সে দুনিয়াতে নাই। কিন্তু এটা এমন একটি বিষয়, জিহ্বার সৎ ব্যবহার আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার এই জিহ্বার অপব্যবহার আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। মানে এটা এমন একটি মহান আল্লাহ তাআলার কুদরত। আমরা যদি সকল সর্বাধিক থেকে যদি আমরা এটাকে নিয়ে আমরা গবেষণা করি, আল্লাহ তাআলা এই এতটুকু বস্তু দ্বারা কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলো। যদি কেউ একজন
হাদিস কারিমা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিশ্চিত করেছেন তাদেরকে, যারা দুই চোয়ালের মধ্যবর্তী অংশকে হেফাজত করবে, দুই ওরুর মধ্যবর্তী অংশকে হেফাজত করবে, তাদের জন্য জান্নাত নিশ্চিত করা হয়েছে। তো ওই ব্যক্তিগুলো যারা এরকম কাজগুলো করে, তারা যদি এই হাদিসে কারিম অন্তত বাস সামনে অনেক কিছু দেখবেন, দেওয়াল অনেকে লিখে রাখে, অনেক স্টিকার লাগানো থাকে, বাস আমার খুব ইচ্ছে বা রিকোয়েস্ট তাদের জন্য যারা ভুল করে, তাদের জন্য দেওয়ালে লিখে রাখে যে আমি এটা করা উচিত, বা এটা করলে আমার এটা হয়ে যেতে পারে, বা এটা থেকে বাঁচার পদ্ধতি হচ্ছে এই। মোট কথা ইলমি দিন নিয়ে আলোচনা, ঘরের মধ্যে একটা দিনী পরিবেশ সৃষ্টি করা, আসলে অনেকে চায় সেটা করতে কিন্তু পারে না। হ্যাঁ, তখনই পারবে যখন একজন ব্যক্তি যা চাচ্ছে তা যাদের মাঝে আছে তাদের সাথে একটা সম্পর্ক করে নিবে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান বা ইরশাদ এরকম এসেছে যে তোমরা আলিম হও। আলিম যদি না হইতে পারো, নিজে না হইতে পারলে অন্তত সন্তানকে বা আলিমের সাথে সম্পর্ক করো, বিভিন্নভাবে বিয়ে শাদীর মাধ্যমে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখতে, এই জন্য যেন তুমি বেঁচে যাও। ঠিক আছে, যেমন আমরা সম্পর্ক করি টাকাওয়ালা কে আছে, আমরা সম্পর্ক করি কার একটু বাস প্রভাব বা প্রতিপত্ত বেশি আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর ফাঁকে এর মাঝে যে আমি নিজেকে বিলীন করে দিচ্ছি গুনাহের অতল গহ্বরে, সেটা হয়তো খেয়াল করি না।
আমাদের সমাজে তো এমনও আসলে এখন আমরা এমন একটা সময় চলে এসেছি ইমরান ভাই, যে আমরা অনেক সময় শাদির সময় এই পরিকল্পনা বা এমন মা বাবার মুখ থেকেও শোনা যায় যে আচ্ছা ছেলের কি উপরি ইনকাম আছে কিনা, অর্থাৎ সে নিজ থেকে একটা হারামির প্রতি বাপ মা নিজে কি তাকে উৎসাহিত করতেছে যে আর কিগুলা যেহেতু সে হারাম পন্থায় উপার্জন করে মিথ্যা বলতে হবে, আর নিঃসন্দেহে এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমাদের সমাজে এই বিষয়গুলো হয়ে থাকে দুর্ভাগ্যবশত। আল্লাহ পাক সবাইকে কেননা সত্যি বলা,
স্বামী স্ত্রীর মাঝে যে একটা কমিউনিকেশন থাকার দরকার, একটা গুড রিলেশনশিপ থাকার দরকার, এখানে মিথ্যাটা এমন ভাবে ঝুঁকে গেছে বা ঢুকে গেছে যার কারণে অহরহ সংসারে ঝামেলা হচ্ছে।
জি,
একটা কল আসছে সেটা বললেই হয় যে আমার অমুক কাজিন বা এই সেই, এটাকে হাইড করার চেষ্টা। আচ্ছা, এখানে হাইড করার কী আছে? যখন হাইড করা হলো তখনই কিন্তু তার স্বামী বা তখনই তার ওয়াইফ কী করলো, সন্দেহ করলো, পরবর্তী সময় মোবাইল চেক করতে চায়, পাসওয়ার্ড দেওয়া হয়, এটা দেওয়া হয়, সেটা দেওয়া হয়, ধরতে দেয় না, এভাবে আস্তে আস্তে কিন্তু সে একটা সন্দেহের জাল তৈরি করে।
ওই ছোট ছোট বিষয় নিয়ে এটাকে লুকায়িত করা বা ওটাকে নিয়ে মিথ্যে সাজিয়ে বলে ফেলা, এই ধরনের ছোট্ট 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 বিষয়গুলোই কিন্তু এই মিথ্যের মতো বড় পাপ কাজকে বড় বানিয়ে দিচ্ছে এবং পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে।
এটা তো ইমন ভাই, এটাও একটা বিষয় যে যখনই আমাদের বিষয় এই আপনার মিথ্যার এই যে একটা সলনায় যখন এটা চলে আসে, তখন কিন্তু যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটি মহাব্বত, তখন এটা দূরত্ব হতে থাকে। তার এটা মিথ্যাতে রুসুয়া, এটার মাধ্যমে মানুষের সম্মানহীনতার একটি আমল, যে বলা হয় যে মিথ্যা বলে আল্লাহ তাআলা তার সম্মানকে দূর করে দেয়,
নিজেকে বরকত উঠে যায়।
হ্যাঁ, এটা এত বড় একটা নিন্দনীয় একটা কাজ। তো অবশ্যই আমাদের প্রত্যেকের সদা সর্বদা, আমরা এই ঘটনা হয়তো সহিহ বুখারীর বর্ণনা আমরা শুনেছি যে সাইয়েদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে যে একজন আপনার শুধু কিতু দাস ছিল, যে রাখাল ছিল, সত্য বলার কারণে পরবর্তীতে আল্লাহ পাক তাকে অনেক বড় মর্যাদার অধিকারী করেছে, সহিহ বুখারীর বর্ণনা। তো নিঃসন্দেহে সত্য বলার মধ্যেই এর মধ্যেই বরকত। যখন কেউ সত্য বলে সত্যবাদীকে মানুষ ভালোবাসে, কিন্তু কিতাবের মধ্যে এও বর্ণনা করা হয় যে মিথ্যা বলার কারণে মানুষের চোখের নিচ থেকে কী হয়ে যায়,
অনেকে এটা কিতাবের ইঙ্গিত এভাবে বর্ণনা করা হয় যে তাদের চোখের নিচ থেকে কালো দাগ পড়ে যায়, কেননা যারা মৃত্যুক যারা তারা সদাসর্বদা দুশ্চিন্তার মধ্যে থাকে। যা ছিল
পরিকল্পনা করে, তো আমি তো বলছিলাম অফিসে ওই দিন আমার দাদি মারা গেছে, দাদি তো এখন বেঁচে আছে, এখন কেমনে কি করবো আমি?
এক সময়
আমি তো ওই দিন বলছিলাম অসুস্থ, এখন আজকে কি বলবো?
আজকেইভাবে এক সময় যে পুরো ফ্যামিলির সবাইকে মৃত্যু করতে করতে একদিন চাকরি, যাই দিন সবাই মারা যাওয়া শেষ চাকরিও শেষ। এইভাবে
আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক। আসলে দর্শকবৃন্দ, পরিস্থিতি বা সমাজের বিষয়গুলো দেখেও আজ একটা বিষয় কিন্তু আমরা খেয়াল করে দেখতে পারি দর্শকবৃন্দ, এই যে আমার মিথ্যে এই দুচোয়ালের মাছ থেকে বলা হয়, আর এই মুখ দ্বারাই কিন্তু আমরা যদি দেখি পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, সব কিছুই মুখের মাধ্যমেই কিন্তু
পরিচালিত হচ্ছে।
তো যদি আমার মুখ হয় মিথ্যা থেকে পবিত্র, চগলখড়ি থেকে পবিত্র, গিবত থেকে পবিত্র, বিভিন্ন ধরনের গুণা থেকে যদি আমার মুখ ফ্রেশ থাকে, তারপর যদি আমার পরিবারের ব্যবস্থাপনা পরিচালিত হয়, সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কত সুন্দর পরিবেশ, সমাজ, রাষ্ট্র তৈরি হতে পারে। হ্যাঁ দর্শকবৃন্দ, যার উদাহরণ প্রিয় নবী হুজুর একরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান যুগকে দেখলে বোঝা যায়।
আল্লাহু
আকবার। সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যুগকে দেখলে বোঝা যায়, তাবেঈন তাবে তাবেঈনদের যুগকে দেখলে বোঝা যায় কত সুন্দর সোনালী যুগ ছিল, যেখানে ছিল না মিথ্যে, যেখানে ছিল না গীবত, যেখানে ছিল না চগলখড়ি। এরকম যদি আমরা আমাদের পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে এভাবে
সেখানে একটা মেসেজ দেওয়া যায়,
জি
আমরা কিন্তু সবাই চাই আমাদের পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, বিশেষ করে নিজের কল্যাণ তো সবাই বুঝি, কিন্তু এ কথা বুঝি না যে এই মিথ্যা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি এই মিথ্যা থেকে বেঁচে থাকি তাহলে আমি হয়তো কল্যাণকামী যারা রয়েছে, অগ্রগামী যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো।
আল্লাহ, দর্শকবৃন্দ, সবাইকে দাওয়াত দেব অবশ্যই আমরাও প্রিয় নবী হুজুর একরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই যুগ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সেই আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি, আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ তাআলা চাহে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতে কামিয়াব হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক। দর্শকবৃন্দ, অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছেন এবং বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের সঙ্গে মেসেজের মাধ্যমে অনেকে আমাদের সঙ্গে আছেন। আবু সাঈদ ভাই আমাদের সাথে কুমিল্লা বুড়িচং থেকে আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ থাকার জন্য। এরপর মোহাম্মদ আরিফ আত্তারি ভাই বিবারিয়া কসবা থেকে আমাদেরকে দেখছেন, অনেক ভালো লাগছে, দোয়া করবেন আমার মায়ের নেক হায়াতের জন্য। আল্লাহ তাআলা আরিফ ভাইয়ের মাজানকে নেক হায়াত দান করুক, তার পরিবারের উপর অসংখ্য রহমত নাজিল করুক।
আমিন।
দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং আলোচনা শুনছেন, আসলে আমরা চেষ্টা করে থাকি এই পর্যালোচনা থেকে আমরা নিজেরা নিজেদেরকে উত্তম বানানোর জন্য, এবং যারা আমাদেরকে শুনছেন তারাও চেষ্টা করে থাকেন, কারণ মাদান চ্যানেল যারাই দেখছেন বিভিন্ন সময় ফয়জানে মদিনায়, ঢাকায় এবং বিভিন্ন স্থানে যখন মাদান চ্যানেলের ইসলাম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারা তাদের মাদানী চ্যানেল থেকে যে বিষয়বস্তুগুলো শিখছেন, যে এলমে দিন শিখছেন, তার একটি প্রায় অসংখ্য দেখা যায় মেরাজ ভাই বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শকরা খুব সুন্দর তারা তাসুরাত দিচ্ছেন এবং ফিডব্যাক দিচ্ছেন, কমেন্ট করছেন যে মাদানী চ্যানেল দেখার বরকত আলহামদুলিল্লাহ আমার পরিবার আগে থেকে অনেক পরিবর্তন এসেছে, এই জিনিসটার পরিবর্তন এসেছে, এটার কমতি ছিল এটা ঠিক হয়ে গেছে। এভাবে অনেক দর্শকরা এমন এমন জায়গা থেকে যেখানে হয়তো আমাদের দাওয়াত ইসলামে অনেক মুবাল্লিগ এখনও পৌঁছায়নি, কিন্তু মাদানী চ্যানেল পৌঁছে গেছে এবং খুব সুন্দরভাবে মাদানী চ্যানেল দিনের প্রচার প্রসারের কাজ এবং এলমে দিনকে পৌঁছে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদান চ্যানেল দেখার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যেহেতু সময় সংক্ষিপ্ত এবং আমাদেরকে বিদায় নিতে হবে, তার পূর্বে অনেক দর্শক আমাদের সাথেই আছেন এবং আমাদের কাছে একজন মেসেজ করেছেন, আজকের আলোচনা শুনে খুবই ভালো লাগলো এবং মিথ্যা সম্পর্কে অনেক কিছু জানলাম। এমনিতেই মিথ্যা সম্পর্কে ধারণা থাকলেও আজ মিথ্যা সম্পর্কে মুবাল্লিকদের কাছ থেকে শুনে খুবই আগ্রহী হলাম এবং আরও সতর্ক হলাম যে আমাকে মিথ্যা থেকে বাঁচতে হবে।
আল্লাহ
মাশা আল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আমাদের সঙ্গেই থাকুন। একজন আমাদেরকে মেসেজ করেছেন, মোহাম্মদ জাকারিয়া আত্তারি, তিনি আমাদের কাছে কালাম শুনতে চেয়েছেন, আহমদ রাজা ভাইয়ের কণ্ঠে একটি মানকাবাত শুনতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো। হ্যাঁ, সময় আছে কম, তো আহমদ রাজা ভাইয়ের কাছে সংক্ষিপ্ত একটি মানকাবাত শুনবো, এরপর পরবর্তী। জি,
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জগতে যে দিকে তাকা জগতে যে দিকে তাকাই দরদিয়ার তো কে হোনাই, তুমি তো দোজাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, শুনতে শুনতে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো যাওয়ার পূর্বে মুবাল্লিগ দাওয়াত ইসলামের কাছে আমরা শেষ মেসেজ দর্শকদের জন্য নেব। জি মিরাজ ভাই,
মেসেজ এইটাই থাকবে যে আমরা যদি ইনশাল্লাহ এই মিথ্যা থেকে যদি আমরা বাঁচতে চাই বা এটা যদি কারো মাধ্যমে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তা আমি তাদেরকে দাওয়াত দিব আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলা। এটি খুব সুন্দর একটি স্পেস, একটি উত্তম একটি দিনী পরিবেশ, যেখানে আলহামদুলিল্লাহ আমাদের এই অভ্যাসগুলো দূর করার মতো সবচেয়ে বেহতার একটি পদ্ধতি হলো মাদিনী কাফেলা, আল্লাহ রাস্তায় সফর করা। তো আমি আপনাদের সকলকে দাওয়াত দিব মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাবাজান আমাদের কুমিল্লাতে 63 দিনের কোর্স হবে, আলহামদুলিল্লাহ এক মাসের মাদিনী কাফেলা সফর হবে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় থেকে। তো আমি বলবো ইনশাআল্লাহ নিজের অভ্যাসকে পরিবর্তন করার জন্য, মিথ্যা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর রাস্তায় কি সফর করি।
জি আমরা শেষ মেসেজ দর্শকদের জন্য নেব।
দিতে চাচ্ছিলাম সত্যবাদিতা, সত্যবাদিতা যে কত কাজে আসে বা উপকারে আসে, ইভেন নিজের জানকেও যে হেফাজত করতে পারে, এরকম একটা বিষয় বর্ণিত আছে। হাজ্জাজ বিন ইউসুফ একদিন কিছু বন্দীদেরকে হত্যা করার জন্য আয়োজন করলেন, ব্যবস্থা নিলেন, তার অপরাধী ছিল। পরবর্তী সময়ে একজন কয়েদি দাঁড়িয়ে বলতে লাগলো যে হে বাদশাহ, তোমার উপর আমার একটি হক রয়েছে। তো হাজ্জাজ জিজ্ঞেস করলো যে আমার উপর তোমার আবার কিসের হক থাকতে পারে? তো সে বলতে লাগলো যে আমি কোনো একদিন তোমাকে নিয়ে কেউ কটূক্তি করছিল বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল, তো আমি তোমার হয়ে তার বিরোধিতা করেছিলাম, তোমার ইজ্জতকে আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম, তো তুমি বাস এর ওসিলায় যদি আমাকে ক্ষমা করে দিতে, আমার জান যদি বাঁচায় নিতাম। পরবর্তী সময়ে বাদশাহ উনি তো অবশ্যই এটা যাচাই করার চেষ্টা করবেন, তো উনি বলতে লাগলেন, হাজ্জাজ বিন ইউসুফ বলতে লাগলেন যে এর কি কোনো সত্যতা আছে, প্রমাণ আছে তোমার কাছে? যদি থাকে তো অবশ্যই তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। তো ওই কয়েদিদের মাঝেই একজন বলতে লাগলো যে হ্যাঁ আমি ছিলাম তো তখন ওইখানে, আমি ছিলাম ওইখানে, উনি এটাই করেছিল, উনি আপনার পক্ষে ছিল। পরবর্তী সময়ে হুকুম করা হয় যে এই ব্যক্তিকে মুক্ত করে দাও। তো হাজ্জাজ বিন ইউসুফ একজন রাষ্ট্রের প্রধান হয়ে, একজন বাদশাহ হয়ে অবশ্যই তো ওই লোকের কাছেও জানতে চাইবে যে তুমি ছিলে কিন্তু তুমি কেন করো নাই, সে একা কেন করলো আমার প্রতিরোধটা, তুমি তোমার কী সমস্যা ছিল? তো ওই লোকও সত্য বলতে লাগলো, সত্যের আশ্রয় নিল, মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করলো, বলতে লাগলো যে আমি কোনো এক কারণে আপনার প্রতি একটু রাগ রেখেছিলাম, একটু আক্রোশ ছিল আমার, আমি আপনার প্রতি নারাজ ছিলাম। বাদশার সামনে দাঁড়িয়ে বলছে এও কতক্ষণ পরে হয়তো তার জান নিয়ে নেওয়া হবে, সে বলতেছে সত্য কথা যে আমি আপনার প্রতি একটু রাগান্বিত ছিলাম, এই জন্য আমি চুপ ছিলাম। পরবর্তী সময় বাদশাহ বলতে লাগলো যে আমার পুরনো শত্রুতা বা আমার সাথে তোমার এত ঝামেলা থাকার পরও আমার সামনে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে তুমি সত্য কথা বলতে পারলা, মিথ্যের আশ্রয় নাওনি, যাও তোমাকে মুক্ত করে দিই। তো এইভাবে ওই লোককেও কী করলো, মুক্ত করে দিল। তো এইভাবে আমি আপনি অবশ্যই এখান থেকে একটা মেসেজ নিতে পারি যে মিথ্যা অবশ্যই ধ্বংসের দিকে নিয়ে যাবে, আর সত্য অবশ্যই আমাকে নতুন রূপে নতুন জীবনে হয়তো ফিরিয়ে আনতে পারে। তো এর জন্য আমাদের উচিত সত্যকে আঁকড়ে ধরা, মজবুতভাবে আঁকড়ে ধরা, আর মিথ্যে থেকে নিজেকে বাঁচানো, নিজের পরিবার সমাজকে বাঁচানো।
মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আজ আমরা অনেক কিছু শিখেছি, এর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভরপুরভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শকবৃন্দ পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়া যেখানে বিদায় নিচ্ছি, চলুন সালাত সালাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল ya rasul salam alayka, ya habib salam alayka, salawatullah alayka, tomar noorer srishti shara, chandra surjo সময় জপছে তারা, শুধুই তোমারই মধুর নাম, ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা,
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. صلاه وسلاما عليك يا رسول الله بحق لا اله الا الله محمد رسول.
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।